ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা, বাংলাদেশে রাত ১০টা, ভারতে রাত ১৩:৩০, আর এখানে ওয়াশিংটনে বেলা ১২টা। আমাদের অনুষ্ঠানের আজকের এই সংকলনে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আনিস আহমেদ। আজ রয়েছে বাংলাদেশের সর্বসাম্প্রতিক বন্যা পরিস্থিতি প্রসঙ্গ।
বন্যা উত্তরের জনপদকে লন্ডভন্ড করে দিয়েছে, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে, কিছু কিছু এলাকায় খাদ্য সংকট দেখা দিয়েছে।
ভারত থেকে অভারতীয় শরণার্থীদের বহিষ্কারের কথা।
ভারতে থেকে যাওয়া রোহিঙ্গাদের মতো উদ্বাস্তুদের চিহ্নিত করে তাদের দেশে ফেরাতে বলল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
রয়েছে কলিন শো হ্যালো ওয়াশিংটন, আজকের বিষয় ৪৭ পরবর্তী ৭০ বছরে ভারত পাকিস্তান ও বাংলাদেশের প্রত্যাশা ও প্রাপ্তি। তবে সবকিছুর আগে আসুন দেখা যাক বিশ্বের কোথায় কি ঘটেছে।
বিশ্ব সংবাদ পড়ছি শেগুফতা নাসরিন কুইন। শনিবার ভার্জিনিয়া রাজ্যের শার্লটসভিলে বিক্ষোভ ও প্রতিবাদ বিক্ষোভে যে মারাত্মক সহিংসতা হয় তার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুপক্ষকে দায়ী করেন, কিন্তু তার আগে সোমবার তিনি যে বিবৃতি দেন তাতে তিনি নব্য নাৎসি এবং শ্বেতাঙ্গ বর্ণবাদীদের তীব্র সমালোচনা করেছিলেন এবং তিনি তখন বিক্ষোভের প্রতিবাদকারীদের কথা উল্লেখ করেননি। ট্রাম্প মঙ্গলবার নিউ ইয়র্কে তার ট্রাম্প টাওয়ারের লবিতে দেশের অবকাঠামো নিয়ে কথা বলার জন্য সংবাদ সম্মেলন করছিলেন, কিন্তু দ্রুত এই সংবাদ সম্মেলন বাগবিতণ্ডায় পরিণত হয়। সাংবাদিকরা জানতে চান নব্য নাৎসি বর্ণবাদী ক্লু ক্লাক্স ক্লান এবং হোয়াইট সুপ্রিমেসিস্ট বা শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীদের নাম উল্লেখ করতে তার ২ দিন সময় লেগেছে কেন। জবাবে ট্রাম্প বলেন তিনি প্রথমে সব তথ্য সংগ্রহ করতে চেয়েছেন। এরপর ট্রাম্প সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন সহিংসতার জন্য দুপক্ষই দায়ী ছিল। তিনি বলেন বিক্ষোভকারীদের বিরুদ্ধে যারা প্রতিবাদ জানাচ্ছিল তারা লাঠি হাতে ডানপন্থীদের ওপর হামলা চালায়। সহিংসতায় যে মহিলা নিহত হন হেদার হায়ার, আজ বুধবার শার্লটসভিলে তার জন্য স্মরণ সভা অনুষ্ঠিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ভার্জিনিয়াতে শার্লটসভিলে ভয়াবহ সহিংসতা ছড়িয়ে পড়ার পর শনিবার একটি ছবি টুইট করেন, যা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে সবচেয়ে জনপ্রিয় টুইট। ছবিতে দেখা যাচ্ছে ওবামার হাতে একটি জানালার পাশে তিনি দাঁড়িয়ে আছেন ও তার স্যুটের কাঁধের ওপর ঝোলানো, এবং বিভিন্ন বর্ণের একদল শিশু ও ওবামা পরস্পরের দিকে তাকিয়ে আছে। টুইটারে ছবিটির সঙ্গে দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার উদ্ধৃতি দিয়ে ওবামা লিখে দিয়েছেন, কোনো ব্যক্তি তার গায়ের রং বা তার অতীত পরিচয় বা তার ধর্মের কারণে অন্য কোনো ব্যক্তিকে ঘৃণা করে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যেসব কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা যারা তার ম্যানুফ্যাকচারিং বিষয় উপদেষ্টা পরিষদ ত্যাগ করেছেন তারা যুক্তরাষ্ট্রের বাইরে পণ্য উৎপাদনের কারণে বিব্রত বোধ করেন এবং সেজন্যই ওই সংগঠন থেকে পদত্যাগ করেন। নিউ ইয়র্ক সিটিতে ট্রাম্প টাওয়ারের লবিতে ট্রাম্প সংবাদদাতাদের বলেন যে কোম্পানির সিইওরা অভ্যন্তরীণ উৎপাদনের বিষয়ে তাদের কাজ গুরুত্বের সঙ্গে নিচ্ছেন না। তিনি বলেন যে তিনি বারবার তাদের বলেছেন যে যুক্তরাষ্ট্রে উৎপাদনের কাজ ফিরিয়ে আনাটা খুব জরুরি। বেশ কয়েকটি বিখ্যাত কোম্পানির সিইও ট্রাম্পের আমেরিকান ম্যানুফ্যাকচারিং কাউন্সিল থেকে পদত্যাগ করেন। তারা ওই পরিষদ থেকে পদত্যাগ করেন গত শনিবার ভার্জিনিয়া শার্লটসভিলে বর্ণবাদী আক্রমণ সম্পর্কে ট্রাম্পের প্রথম মন্তব্যের প্রতিবাদে। তারা মনে করেন প্রেসিডেন্ট প্রাথমিক মন্তব্য ছিল খুবই দুর্বল। যারা পদত্যাগ করেন তাদের মধ্যে আছেন কেনেথ ফ্রেজিয়ার, কেভিন প্ল্যাঙ্ক, ব্রায়ান ক্রেজনেক, স্কট পল, রিচার্ড ট্রাম্পকা এবং থিয়া লি। বাংলাদেশের উত্তরাঞ্চলে বন্যার কারণে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং সেখানে খাদ্য সংকট দেখা দিয়েছে। ওদিকে চাল আমদানিতেও সংকট সৃষ্টি হয়েছে। বিস্তারিত শুনুন আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর রিপোর্টে।
স্থানীয় প্রশাসন বলছে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় খাদ্য পৌঁছানো যাচ্ছে না। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন খাদ্য সংকট সাময়িক, তবে যাতে সংকট না হয় সেই জন্য চাল আমদানি করা হচ্ছে। খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন কোথাও খাদ্য সংকট নেই। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানকার পরিস্থিতি জানাচ্ছিলেন স্থানীয় সাংবাদিক রবিউল ইসলাম বেলাল।
খাদ্য নাই, পানি মানে পানি সংকট, ঔষধ সংকট, এগুলো হচ্ছে সবচেয়ে বেশি সমস্যা। তারা থাকতেছে বাঁশের মানে অর্থাৎ চাটারে এবং কলা গাছের ভুগায় নৌকার মধ্যে একটা ঘর করে।
দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব গোলাম মোস্তফা জানিয়েছেন, বন্যায় 21 জেলার 96টি উপজেলা প্লাবিত হয়েছে, এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন 32 লাখ মানুষ। ওদিকে চাল আমদানিতে নতুন সংকট তৈরি হয়েছে। থাইল্যান্ড, মিয়ানমার ও ভারত চালের দাম টন প্রতি $100 বাড়িয়ে দেয়। সরকার টু সরকার পর্যায়ে চাল কেনা যাচ্ছে না। থাইল্যান্ডের একটি প্রতিনিধি দল ঢাকা সফর করে গেলেও এখন পর্যন্ত তাদের কাছ থেকে কোনো সবুজ সংকেত পাওয়া যায়নি। মজুদ কম থাকায় সরকারি পর্যায়ে 12 লাখ টন চাল কেনার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে সরকার টু সরকার পদ্ধতিতে ভিয়েতনাম থেকে 2.5 লাখ টন চাল কিনছে সরকার। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের প্রিন্ট মিডিয়ার সম্পাদক এবং বিশিষ্ট সাংবাদিকরা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে একটি অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে পরামর্শ দিয়েছেন। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা জহুরুল আলমের রিপোর্ট।
বুধবার ঢাকায় ইসির সাথে এক সংলাপে দেশের বিশিষ্ট সাংবাদিকরা এমন পরামর্শ দিয়েছেন বলে সংলাপ উত্তরে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব জেলালউদ্দিন আহমদ জানিয়েছেন। তিনি বলেন, একই সাথে তারা নির্বাচন অবাধ করতে প্রয়োজনে সেনা মোতায়েন, স্বচ্ছতার সঙ্গে ভোটার তালিকা হালনাগাদ করা, কালো টাকা ও বেশি শক্তির ব্যবহার বন্ধ, প্রবাসীদের ভোটের অধিকার সহ বেশ কিছু পরামর্শ দিয়েছেন। সংলাপ শেষে এতে অংশগ্রহণকারীরা গণমাধ্যমকে বলেছেন, তারা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনকে দেয়া সাংবিধানিক ক্ষমতার সর্বোচ্চ ব্যবহারের পরামর্শ দিয়েছেন। এর আগে গত 31 জুলাই সংলাপ শুরুর পর ইসির প্রথম দিন সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে আগামী নির্বাচন নিয়ে মত বিনিময় করেন। আগামীকাল বৃহস্পতিবার ইলেকট্রনিক মিডিয়া প্রধান এবং অনলাইন পত্রিকার সম্পাদকদের সাথে বসবে ইসি। জহুর আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ভারতে থাকা রোহিঙ্গাদের মতো উদ্বাস্তুদের চিহ্নিত করে তাদের ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে। এ বিষয়ে কেন্দ্রীয় সরকার দেশের রাজ্য সরকারগুলোর কাছে নির্দেশিকা পাঠিয়েছে। বিষয়টি সম্পর্কে আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
গত 8ই আগস্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে রাজ্য সরকারগুলিকে পাঠানো এক নির্দেশিকায় বলা হয়েছে, রোহিঙ্গাদের মতো উদ্বাস্তুরা দেশের নিরাপত্তার জন্য বিপদে, এরা ভারতীয় নাগরিকদের অধিকারও খর্ব করছে, এদের দেশ থেকে ফেরত পাঠাতে হবে, কারণ এদের জঙ্গি হিসেবেও ব্যবহার করা হতে পারে। উল্লেখ করা যেতে পারে, মায়ানমারের রাখাইন প্রদেশ থেকে বহু রোহিঙ্গা ভারতে আশ্রয় নিয়েছে। নিজেদের দেশে গোলমালের কারণে ঘর ছাড়া হয়ে এরা ভারতে ঢুকে পড়ছে। সংস্কৃতিগতভাবে ভারতীয়দের সঙ্গে মিল থাকার জন্য এদের খুঁজে বের করাও মুশকিল হচ্ছে। প্রসঙ্গত বলা যেতে পারে, হিজবুল ও লস্করের মতো জঙ্গি সংগঠন ইতিমধ্যেই রোহিঙ্গাদের প্রতি তাদের সমর্থন জানিয়েছে। 2013 সালের 7ই জুলাই বোধগয়ার জঙ্গি হামলা চালানোর কারণ হিসেবে তারা রোহিঙ্গাদের উপরে নির্যাতনের কারণটাই তুলে ধরেছিল। ফলে রোহিঙ্গাদের নিয়ে এখন সতর্ক হচ্ছে কেন্দ্রের সরকার। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
উত্তর আমেরিকা অবাধ বাণিজ্য চুক্তি ন্যাফটা সংস্কারের লক্ষ্যে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং ক্যানাডা বুধবার আলোচনা শুরু করছে। 1994 সালে ওই বাণিজ্যিক চুক্তি করা হয়েছিল। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচার অভিযানের সময় ওই চুক্তিটির সমালোচনা করতেন। ট্রাম্প বলতেন, ন্যাফটা হচ্ছে ইতিহাসের সবচাইতে বাজে বাণিজ্যিক চুক্তি। তিনি বলেছেন, মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক ঘাটতির জন্য ওই চুক্তি দায়ী এবং ওই চুক্তির কারণেই উৎপাদন ক্ষেত্রে আমেরিকায় কর্মসংস্থান কমে গেছে ও মেক্সিকোতে কর্মসংস্থান বেড়েছে। আলোচনায় যুক্তরাষ্ট্রে লক্ষ্য হবে বাণিজ্যিক অসমতা এবং তিনটি দেশের মধ্যে মতবিরোধ নিরসনের ব্যবস্থার বিষয় বিবেচনা করা। শার্লটসভিলে হোয়াইট সুপ্রিমেসিস বা শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী গোষ্ঠীদের বিক্ষোভে যে মারাত্মক সহিংসতা হয়, প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচআর ম্যাকমাস্টার সে বিষয়ে এর আগে মন্তব্য করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং যুক্তরাষ্ট্রের অঞ্চল গুয়ামে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরিকল্পনা স্থগিত করে খুবই বুদ্ধিদীপ্ত ও ভালো যুক্তিযুক্ত সিদ্ধান্ত নিয়েছেন। টুইটারে করা এক মন্তব্যে ট্রাম্প বলেন, বিকল্পটি হতে পারত বিপর্যয়কর এবং অগ্রহণযোগ্য। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, উত্তর কোরিয়ার সঙ্গে ওয়াশিংটন আলোচনায় প্রস্তুত রয়েছে, যেহেতু কিম জং উন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গুয়ামের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের হুমকি প্রত্যাহার করেছে। খবর শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে।
হ্যালো,
এবার শুরু হচ্ছে বুধবারের নিয়মিত আয়োজন হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয়, 47 পরবর্তী 70 বছরে ভারত, পাকিস্তান ও বাংলাদেশের প্রত্যাশা ও প্রাপ্তি। সঞ্চালন করছেন সরকার কবিরুদ্দিন।
আনিস, ধন্যবাদ আপনাকে। আনিস আহমেদ ঠিকই বলেছেন আপনাদেরকে যে আমাদের আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় 47 পরবর্তী 7 দশকে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের প্রত্যাশা এবং প্রাপ্তি। এ নিয়েই আমাদের আজকের হ্যালো ওয়াশিংটনের টক শোর আলোচনা। আজকের আলোচনায় অতিথি বক্তা হিসেবে যোগ দিচ্ছেন নিউ ইয়র্ক থেকে প্রবীণ বাংলাদেশি আমেরিকান সাংবাদিক, সংবাদ ভাষ্যকার সৈয়দ মাহমুদুল্লাহ, নতুন দিল্লি থেকে দি টেলিগ্রাফ পত্রিকার বিউরো চিফ জয়ন্ত রায় চৌধুরী, এবং পাকিস্তানের করাচি থেকে অনুষ্ঠানে শরিক হচ্ছেন ফ্রিল্যান্স সাংবাদিক ভাষ্যকার মাসকাওয়াত আহসান। এ তিন অতিথি উত্তরদাতা আমাদের শ্রোতাদের প্রশ্ন মন্তব্যের জবাব দেবেন আজকের অনুষ্ঠানে। আর হ্যাঁ, এই অনুষ্ঠানে শ্রোতাদের বা উত্তরদাতাদের মন্তব্য বক্তব্য সবই তাঁদের নিজস্ব মতামত, ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর তার দায় দায়িত্ব বর্তাবে না। প্রথমেই তিন অতিথি উত্তরদাতার প্রারম্ভিক বক্তব্য শুনে নিই বিষয়টি সম্পর্কে। প্রথমে যাচ্ছি নিউ ইয়র্কে, সৈয়দ মাহমুদুল্লাহ।
এটা একটা যুগান্তকারী সময়। 1947 সালে প্রায় 200 বছরের ব্রিটিশ কলোনিয়াল শাসনের অবসান ঘটিয়ে ভারত পাকিস্তান স্বাধীন হলো। ভারতবর্ষ থেকে তারা সরে গেল, কিন্তু সরে যাবার সময় কলোনিয়ালিজমের শেষ পর্যায়ে তারা দেশটাকে দুভাগ করে দিয়ে গেল। হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারত, ভারতীয় ইউনিয়ন, এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান রাষ্ট্র। সেই দুই রাষ্ট্রের 70 বছর পূর্ণ হলো। ভারত 15 আগস্ট এবং পাকিস্তান 14 আগস্ট তাদের স্বাধীনতা দিবস পালন করে, কারণ 14 আর 15 আগস্টের মধ্যবর্তী রাত 12টার সময় দু দেশকে স্বাধীনতা দেওয়া হয়েছে, 12:01। সেই কারণে একটু একদিনের এদিক সেদিকে তারা পালন করে। যাই হোক, এটা একটা যুগান্তকারী সময়। এবং এই সময়ে যে কেন ভারত বিভাগ হলো, ভারত বিভাগের পরবর্তীতে দু দেশের কি অবস্থা, এটা নিয়ে আলোচনা, একটা অত্যন্ত প্রকৃষ্ট সময় এবং দুই দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে। যুক্তরাষ্ট্রের কয়েকটি সংবাদপত্র, ব্রিটেনের প্রায় সকল লিডিং নিউজ পেপার, ওয়ার্ল্ডের অনেক লিডিং জার্নাল এটা নিয়ে অনেক লেখালেখি শুরু করেছে, এবং দুই দেশে অসাধারণ সব আর্কাইভস তৈরি করা হচ্ছে, মেমোরি নেওয়া হচ্ছে সেই 70 সাল আগের, বিভাগের আগে দুই দেশের যে সমস্ত লোকেরা এখনো জীবিত আছেন, তখন ছোট ছিলেন তারা, তাদের স্মৃতি, তাদের বেদনার কথা। এবং একটা অসাধারণ ঘটনা দিয়ে আমি প্রাথমিক বক্তব্য শেষ করব। দুই দেশের কিছু সঙ্গীত শিল্পী পরস্পরের জাতীয় সঙ্গীত গিয়ে শুনিয়েছেন এবারে তাদের স্বাধীনতা দিবস উপলক্ষে। পাকিস্তানি শিল্পীরা ভারতীয় জাতীয় সঙ্গীত, ভারতীয় শিল্পীরা পাকিস্তানি জাতীয় সঙ্গীত। তো এটা একটা অসাধারণ ঘটনা, এবং দু দেশের ভিতরে এক সব সময় একটা উত্তেজনা, যুদ্ধংদেহী মনোভাবের ভিতরেও জনগণের মধ্যে উল্লেখযোগ্য একটা অংশের মধ্যে একটা সদ্ভাব, সুসম্পর্ক প্রতিষ্ঠা করা একটা মনোভাব, আগ্রহ এখন দানা বেঁধে উঠছে।
জি, জয়ন্ত রায় চৌধুরী।
নমস্কার। 70 বছর যে পার হয়েছে, এটা ভাবতেও অনেকটা গায়ে কাটা দিয়ে ওঠে। নিশ্চয়ই এটা একটা বিরাট ব্যাপার হয়েছে যে আমরা 70 বছর এগিয়ে চলেছি। ভারতবর্ষ যখন 1947 স্বাধীন হয়েছিল, তখন ভারতবর্ষের আর্থিক অবস্থা খুবই করুণাময় ছিল, এবং পার্টিশন হওয়ার জন্য আরো বলবো যে আমাদের অবস্থা খুবই খারাপ ছিল। সেখান থেকে 50 এবং 60-এর দশকে সোশ্যালিস্টিক মডেলের প্ল্যানিং করে যেরম করেই হোক স্টিল কারখানা, এয়ারক্রাফট কারখানা ইত্যাদি তৈরি করা হয়েছিল। 80 দশকের থেকে কিছুটা কিছুটা আমরা লিবারেলাইজেশন শুরু করেছিলাম, যাকে রাশিয়া বলে পেরেস্ট্রয়কা, এবং 1991 থেকে পূর্ণভাবেই আমরা লিবারেলাইজেশন নিয়েছি, এবং সেটার জন্য আমাদের পার ক্যাপিটা ইনকাম এবং জিডিপি দুটোই বেড়ে গেছে। এখন বোধহয় ভারতবর্ষ ব্রিটেনকে পিছনে রেখে 6 নম্বর জিডিপির যদি আকলনে যান তাহলে 6 নম্বর দেশ পার ক্যাপিটা ইনকামে অবশ্যই অনেক অনেক পিছনে। তবে হ্যাঁ, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডিকেটার যদি দেখেন এখনো ভারতবর্ষ যথেষ্ট পিছিয়ে আছে 100 উপরে তার নম্বর, এবং নিশ্চয়ই ভারতবর্ষকে অনেক কিছু কাজ করতে হবে। যদিও ভারতবর্ষ অনেক জায়গায় এগিয়ে গেছে, স্পেসে পৌঁছাতে পেরেছে, চাঁদ চন্দ্রগ্রহে যেতে পেরেছে, কিন্তু এখনো প্রত্যেকটা ভারতীয়র মুখে এখনো 4 বেলা খাবার জোগাড় করার সাধ্য নিতে পারেনি।
নিউ ইয়র্ক এবং তারপর নতুন দিল্লি হয়ে আমরা এখন চলে যাচ্ছি পাকিস্তানের করাচিতে, সেখানে রয়েছেন বাংলাদেশের সন্তান মাসকাওয়াত আহসান।
যে পাকিস্তানের যে স্বাধীনতার 70 বছর পূর্তি, এটাকে নানাভাবে মিডিয়া তুলে আনা হয়েছে এবং এটাকে মূলত ভারত বিভাগ হিসেবেই দেখা হয়েছে। এখানে প্রবীণ মানুষদের যে প্রতিক্রিয়া দেখা গেল, তাতে দেখা যাচ্ছে যে যারা ভারত থেকে শরণার্থী হয়ে পাকিস্তানে এসেছিলেন 47-এর দেশ বিভাগের পরে, তাদের মধ্যে যথেষ্ট স্মৃতি কাতরতা রয়েছে, এবং তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে আলাপ করে মনে হয়েছে যে তারা এখন ঠিক নিশ্চিত নন যে আসলেই এরকম দেশ বিভাগ দরকার ছিল কিনা। আর তরুণ প্রজন্মের মধ্যে থেকে যে প্রতিক্রিয়াটা উঠে এসেছে তা হচ্ছে যে নিশ্চয়ই তারা দেশের 70 বছর পূর্তি হয়েছে স্বাধীনতার, এতে খুশি, কিন্তু বিশ্বের অন্যান্য যে দেশগুলো ওই 47-এর কাছাকাছি সময়ে স্বাধীন হয়েছে, যুদ্ধ বিধ্বস্ত অবস্থা থেকে নিজেদেরকে গড়ে তুলেছে, তাদের সঙ্গে তুলনা করলে তারা দেখছে যে তাদের দেশ অনেকটাই পিছিয়ে আছে, এবং ভারতের সঙ্গে যে চিরশত্রুতা তার খুব বেশি কারণ তরুণ প্রজন্ম খুঁজে পাচ্ছে না, যেহেতু ইতিহাস বিকৃতির মড়ক থেকে বেরিয়ে এসে তারা ইন্টারনেটের মাধ্যমে সত্য জানার সুযোগ পাচ্ছে, এমনকি ভারতীয়দের সঙ্গে তাদের যোগাযোগ স্থাপিত হচ্ছে। ফলে এই মুহূর্তটি খুব গুরুত্বপূর্ণ যে পাকিস্তানের স্বাধীনতার 70 বছরের পূর্তির পরে এক ধরনের বোধোদয় লক্ষ্য করা যাচ্ছে সচেতন সমাজের মধ্যে।
মাসকাওয়াত আহসান যেমনটি কিনা বললেন স্মৃতি কাতরতা, এই স্মৃতি কাতরতার সিঁড়ি বেয়েই আজকের এই স্মৃতিচারণের হ্যালো ওয়াশিংটন আলোচনা আমাদের, এবং প্রথমেই আমরা চলে যাচ্ছি নিউ ইয়র্কে, সেখান থেকে বক্তব্য দিচ্ছেন সাংবাদিক ভাষ্যকার কলাম লেখক মাহমুদ রেজা চৌধুরী।
আসসালামু আলাইকুম, আমি মাহমুদ রেজা চৌধুরী বলছি।
ওয়ালাইকুম আসসালাম।
নিউ ইয়র্ক থেকে
জি,
জেনারেল স্যার ফ্রান্সিস টুকার তার একটা বই আছে ওয়াইল মেমোরি সার্ভস, এই বইটাতে এই সময়ের যে সময় এই উপমহাদেশের বিভক্তি হয় তার শেষ প্রান্তের কিছু মর্মান্তিক ঘটনা আছে। গ্রেট ক্যালকাটা কিলিং এর ব্যাপার আছে, দ্বিতীয় একটা ব্যাপার আছে বিহারে যে মুসলমান নিধন হয় সেটা, এবং তৃতীয় একটা ব্যাপার আছে গড় মুখেশ্বর হত্যাকাণ্ড যেটা November 1946 ঘটে, যে ঘটনাগুলো আসলে এই 46 বা 47 সালের বিভক্তিটাকে টেনে আনে। তারপর যদি আমরা ফিরে তাকাই, আমরা যদি খুব সম্প্রতি একটা বই আছে জিন্নার উপর লেখা যশওয়ান্ত সিং, সে বইটাতে পড়লে আমরা অনেক তথ্য পাই যে জিন্নার বিশেষ করে যে ইন্ডিয়ান ইসলাম পার্ট, তারপর জিন্না ভাই থেকে টু জিন্না, তারপরে যদি মৌলানা আবুল কালাম আজাদ সাহেবের ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্সের যে বই সেখানে পাকিস্তানের প্রস্তাবনা, এই এই প্রেক্ষাপটগুলো যদি আমরা আলোচনা করি আমরা দেখতে পারবো যে বেসিক্যালি তখন উপমহাদেশে বিভক্তিটা যে হয়েছে সেখানে কতগুলো মানুষের ইচ্ছা, পলিটিক্যাল এজেন্ডা ওয়াজ প্লেড মোর ভাইটাল রোল দ্যান পিপুলস ইন্সপিরেশন অর পিপুলস ডিমান্ড, যেমন নেহরু, যেমন প্যাটেল, যেমন মৌলানা আবুল কালাম আজাদ, যেমন জিন্না সাহেব, এরা কিন্তু মূল, এবং গান্ধী সাহেব, এরা কিন্তু মূল রোল প্লে করেছেন তখন। এবং আমি যতটুকু বুঝতে পেরেছি বা পারি সেটা আমার মনে হয়েছে যে নেহরু ওয়াজ এ ভেরি গ্রেট লিডার নো ডাউট, বাট হি ওয়াজ মোর ইনক্লাইন টু দ্য রিলিজিয়াস দ্যান জিন্না ওয়াজ,
জিন্না যতটা সাম্প্রতিককালে তার টার্ম ব্যবহার সেকুলার যতটা ছিলেন, নেহরু সাহেব কিন্তু ততটা ছিলেন না ভেতরে। তার যে ভারত দর্শন বইটা পড়লে সেটা কিন্তু বোঝা যায়। অর্থাৎ এই বিভক্তিগুলো হয়েছে কিন্তু নট ফর দ্য ওই উপমহাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী, এটা হয়েছে পলিটিক্যাল ইন্সপিরেশন অনুযায়ী। এবং এবং এই যে ধর্মভিত্তিক বা ধর্মকে ভিত্তি করে যে একটা ভাগ, এটা দেশের ভাগ, এটা এই উপমহাদেশে প্রথম ঘটে। এবং এই জিনিসটা যে আসলে সত্যিকার ভাবে টিকে থাকে না সেটা কিন্তু পাকিস্তানের ভাঙনি আমরা বুঝতে পারি, যে শুধু একটা ধর্মকে ভিত্তি করে কোন একটা রাষ্ট্র বা কোন একটা জাতি কিন্তু খুব দীর্ঘদিন থাকে না। ঠিক তেমনি ভাবে এই উপমহাদেশে যদি যদি ভারত উপমহাদেশ বলে একটা রাষ্ট্র থাকতো, তাহলে কিন্তু এটার আজকের অবস্থাটা আরো বেশি শক্তিশালী হতো এই পুরো এশিয়া ভূখণ্ডেতেই। সেটা ঘটে নাই, কারণ মানুষের প্রত্যাশা এখানে কাজ করে নাই, রাজনীতির প্রত্যাশা কাজ করেছে। এবং সবচেয়ে দুঃখজনক যেটা, সেটা ধর্ম, ধর্ম এবং পরে পরবর্তী পর্যায়ে পাকিস্তানও ভেঙে গেছে এই ধর্মভিত্তিক রাজনীতিকে অগ্রাধিকার দেওয়ার কারণে, কিন্তু কোনোটাই কাজ করেনি, কোনোটাই জনগণের প্রত্যাশার সাথে মেলেনি। জনগণ থেকে রাজনীতিবিদরা থেকে বিচ্ছিন্ন ছিলেন। অতএব যদি প্রত্যাশা এবং প্রাপ্তির কথা আমরা বলতে চাই, তাহলে আমাদের বলতে পারবে যে আমাদের প্রত্যাশা যেটা ছিল, জনসাধারণ যে প্রত্যাশা ছিল সেটা কিন্তু মেটেনি। যেটা রাজনীতির প্রত্যাশা ছিল, পার্টি এজেন্ডা ছিল, কমিউনাল এজেন্ডা ছিল, সেটা পূরণ হয়েছে কোনো কোনো ক্ষেত্রে, কারো কারো জন্য, নট আবার সবার জন্য না।
জি, মাহমুদ রেজা চৌধুরীর বক্তব্য যেমনটি কিনা মানুষের, সাধারণ মানুষের, গণমানুষের চাওয়া পাওয়া এবং রাজনৈতিক বা ধর্মীয় লক্ষ্যের চরিতার্থতা, চমৎকার বক্তব্য।
আমি যদি এর মধ্যে একটু বলতে পারি,
নিশ্চয়ই নিশ্চয়ই
সুযোগ পাই।
হ্যাঁ বলুন।
নেহরুকে ধর্ম নিশ্চয়ই, নেহরু কেন, গান্ধীজিও নিশ্চয়ই ভীষণ ধার্মিক ছিলেন, গান্ধীজি অনেক বেশি ধার্মিক ছিলেন। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে নেহরু যতটা ভারতবর্ষের সেকুলারিজম আনার জন্য কাজ করেছে এবং অপ্রাণ কাজ করেছে, অক্লান্ত অপ্রাণ কাজ করেছে, আমার মনে হয় না কেউ করেছে। এটা একটা তুলে ধরার মতন বিষয়। ভারতবর্ষ যদি আজকে সেকুলার রিপাবলিক থাকে, যতটা সেকুলারিজম আমাদের মধ্যে আছে, তার জন্য অনেকটাই দায়ী বলবো আমি নেহরুকে এবং নেহরুর সঙ্গে যারা ছিলেন। নিশ্চয়ই সুভাষ বোসের একটা তার আগে প্রি ইন্ডিপেন্ডেন্স একটা রোল আছে এতে। কিন্তু সেই দিক দিয়ে জিন্না যদিও পার্সোনাল লাইফে সেকুলার ছিলেন, জিন্নার কিন্তু ভিশনটা একেবারেই সেকুলার ছিল না। তার তিনি যেটা চেয়েছিলেন সেটা ছিলেন কমিউনাল পলিটিক্সের ভিত্তিতে একটা রাজত্বের উপরে রাজত্ব করা, এবং সেই জন্যই হয়তো পাকিস্তান তৈরি হয়েছিল। উনি ঠিকই বলেছেন আগের বক্তা যে ধর্মভিত্তিক ভাবে কোনো দেশ হয়তো সম্পূর্ণভাবে থাকতে পারে না। এ কথা নিয়ে মওলানা আজাদ একটা ইন্টারভিউ দিয়েছিলেন 1946 সালে, চট্টান ম্যাগাজিন, লাহোরের চট্টান ম্যাগাজিনে। সেই কাশ্মীরি বলে একজন জার্নালিস্ট সেটা ইন্টারভিউটা নিয়েছিলেন, এবং সেই ইন্টারভিউতে উনি বলেছিলেন যে যদি ধর্মভিত্তিক ভাবেই যদি হতো, তাহলে বা যদি শুধু ভাষাভিত্তিক, উর্দু ভাষার ভিত্তিতে বলছিল যে পাকিস্তান তৈরি হবে, তখন কথা উঠছিল, তাহলে পরে পুরো আরেবিয়াটা একটা দেশ হতো। কিন্তু পুরো আরেবিয়া একটা দেশ নয়, সে নিয়ে আমরা সবাই জানি। পুরো ইউরোপ একটা দেশ হতো, কারণ মোটামুটি পুরো ইউরোপ ক্রিশ্চিয়ান ছিল, সেটাও নয়। তখনই তিনি বলেছিলেন যে পাকিস্তান বিভাজন হবার খুব সম্ভাবনা আছে, কারণ বাঙালিরা ওয়েস্ট পাকিস্তানের বা উর্দু ভাষীদের রাজত্ব মানতে রাজি হবে না, বাংলার মধ্যে বীজ আছে রেবেলিয়নের এবং সেই বীজ হয়তো পরে গিয়ে দেখা দেবে। তিনি এও বলেছিলেন যে লিয়াকত আলী খান এবং জিন্নার মতন নেতা ছাড়া পাকিস্তানে খুব বড় নেতা নেই, এবং সেটা একটা প্রবলেম হয় পাকিস্তানের জন্য। তিনি সেই সময় কি করে বলেছিলেন জানি না, কিন্তু খুব দূরদর্শী ছিলেন। উনি বলেছিলেন যে বিদেশি যারা বড় শক্তিশালী দেশ থাকবে, তাদের ইশারা ইঙ্গিতেই পাকিস্তান পূর্বকালে চলবে, এবং তাদের খেলার একটা পাত্র থাকবে পাকিস্তান। সেটা আজকে মনে হয় অনেকটাই সত্য।
জি, আমরা জানি যে শুধু যে ভারত পাকিস্তান বাংলাদেশের এই 47-এর বিভক্তি একমাত্র বিভক্তি তা তো নয়, পৃথিবীতে অন্যান্য অঞ্চলেও এর আগেও পার্টিশন হয়েছে, বিভক্তি হয়েছে, পরেও হয়েছে। এবং মাহমুদ রেজা চৌধুরীর বক্তব্যে আমার কাছে যেটা খুব বিশেষ করে উল্লেখযোগ্য বলে মনে হয়েছে, সেটা হচ্ছে যে কোনো বিভক্তিতেই দুটো পক্ষ থাকে, একটা অ্যাগ্রিভড পার্টি থাকে আর একটা বেনিফিশিয়ারিজ থাকে। তো মাহমুদ রেজা চৌধুরী খুব সম্ভব এটাই বলতে চেয়েছেন যে এখানে সাধারণ মানুষ বেনিফিশিয়ারি কতটুকু ছিলেন। মাহমুদুল্লাহ ভাই, আপনি কিভাবে বিশ্লেষণ করবেন?
সাধারণ মানুষ তো বেনিফিশিয়ারি হয়নি, কারণ হচ্ছে যে দেশ বিভাগ হয়ে গেল। দেশ বিভাগের কারণে দেখুন, প্রথমে দেশ বিভাগের সময় কমপক্ষে 1 মিলিয়ন 10 লক্ষ লোক, কারো কারো ধারণা প্রায় 20 লক্ষ লোক তখনই নিহত হয়েছেন ম্যাসাকার হয়ে। আপনার খুশওয়ান সিং এর যে অসাধারণ গ্রন্থ ট্রেন টু পাকিস্তান, সেটা ছাড়াও আরো অনেক তথ্য আছে যে পাকিস্তান থেকে শিখ এবং হিন্দু শরণার্থী নিয়ে ট্রেন যাত্রা করে ভারতের পৌঁছার আগেই ট্রেনের প্রায় সব যাত্রী নিহত। তেমনি ভাবে ভারত থেকে যে ট্রেনগুলো পাকিস্তানের দিকে রওনা দিচ্ছে, এইরকম পদ অব্রজে লক্ষ লক্ষ লোক এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছিলেন, অধিকাংশ লোক নিহত হয়েছেন, নারীরা অপহৃত হয়েছেন, তারা ধর্ষিত হয়েছেন, কি ভয়ঙ্কর একটা সময় গেছে। সেই একটা ঘটনা ঘটল এবং ধর্মভিত্তিক পাকিস্তান থেকে তাদের আধা উপনিবেশিক শাসন থেকে পূর্ববঙ্গের জনসাধারণ যখন স্বায়ত্ত শাসনের দাবি জানালো এবং বেরিয়ে আসার জন্য 1971 সালে মুক্তিযুদ্ধ করলো, বেরিয়ে আসলো, সেই যুদ্ধেও দেখুন আমাদের সেই স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ রাষ্ট্রের পক্ষ থেকে বলা হয় 30 লক্ষ লোক মারা গেছেন। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিহত হত্যা করা হয়েছে এবং মানে রোগে শোকে ভারতে পালিয়ে যাওয়ার সময় শরণার্থী শিবিরে নানাভাবে সম্ভবত 30 লক্ষ লোকের বেশিও মারা যেতে পারে। এই যে ফিগার গুলো, এর সাথে আপনি যুক্ত করুন, আপনি অনেকে বলতে পারেন নানা সময়ের এই গত 70 বছরে কমিউনাল প্রবলেমে, কমিউনাল আক্রমণে, সাম্প্রদায়িক দাঙ্গায় এই 3 দেশে অনেক লোক মারা গেছে। তো ধরা যাক, যদি ভারত এক থাকতো কমিউনাল প্রবলেমের কারণে এত লোক তো আর মারা যেত না, 30-40-50 লাখ তো মারা যেত না, হয়তো মারা যেত, প্রচুর মারা যেত, কয়েক লক্ষ মারা যেত, কিন্তু এত মারা যেত না। এখন ওই যে ভারত পার্টিশনের জন্য দায়ী কে, এই প্রশ্ন যদি কেউ করেন, সেটা নিয়ে সব অসাধারণ গ্রন্থ বেরিয়েছে। যশবন্ত সিং যেমন জিন্নার উপরে একটা বই লিখছেন, সেখানে মূলত তিনি জিন্নাকে অসাম্প্রদায়িক ব্যক্তি বলেছেন এবং ভারত বিভাগের জন্য নেহরু এদের উপরে দোষটা বেশি চাপিয়েছেন। এর আগে পশ্চিমবঙ্গে এক লেখক, হিন্দু লেখক, প্রায় 1.5 দশক আগে একটা বই লিখেছেন, জিন্না পাকিস্তান নতুন ভাবনা। সেটাতেও জিন্নাকে অনেক কৃতিত্ব দিয়েছেন এবং বলেছেন তিনি একজন সেকুলার লোক ছিলেন। কিন্তু আরো অসাধারণ দুটি গ্রন্থ আছে, অতি অসাধারণ দুটি গ্রন্থ। একটির নাম হচ্ছে ইন্ডিয়ান সামার, লিখেছেন একজন ব্রিটিশ সাংবাদিক সম্ভবত তিনি 7-8 বছর আগে। সেটাতে ব্রিটিশ ইন্ডিয়া অফিস লাইব্রেরি থেকে এবং ব্রিটেনের ডিক্লাসিফাইড ডকুমেন্ট তথ্য একের পর এক তথ্য দিয়ে তিনি প্রমাণ করেছেন কিভাবে ব্রিটিশরা প্ল্যানই করে রেখেছিল ভারতকে ভাগ করবে সাম্প্রদায়িক ভিত্তিতে, ভবিষ্যতে তাদের এই ওই অঞ্চল এবং বিশ্বে তাদের প্রভাব বজায় রাখার জন্য। এবং সেই হিসাবে, সেই কারণে তারা মুসলমান নেতাদের অনেকে তাদের পৃষ্ঠপোষক হিসেবে, তাদের তাঁবেদার হিসেবে রিক্রুট করে রেখেছিলেন। সিন্ধের গভর্নর 1946 সালের ভোটের আগে গভর্নর হাউসে, ব্রিটিশ গভর্নর, গভর্নর হাউসে মানকি শরীফের পীর সহ অনেককে ডেকে এনে টাকা দিয়েছেন ঘুষ দেওয়ার জন্য, লোককে পাকিস্তানের পক্ষে ভোট দেওয়ার জন্য। জিন্না সাহেব ইস্কান্দার মির্জা ছিলেন ওখানকার কোন একটা, বর্তমান পাকিস্তানের কোন একটা এলাকার কোন একটা ডিভিশনের কমিশনার। জিন্না সাহেব ব্যক্তিগতভাবে ইস্কান্দার মির্জাকে ডেকে বলেছেন, রেকর্ড আছে, যে আপনি চেষ্টা করবেন যাতে মুসলমানরা পাকিস্তানের পক্ষে ভোট দেয়। এখন খান ওয়ালি খান, যে পাকিস্তানের একজন রাজনৈতিক নেতা ছিলেন, ন্যাশনাল আর্মি পার্টির নেতা ছিলেন, তার পিতা সীমান্ত গান্ধী নামে বিখ্যাত খান আব্দুল গাফার খান, এই খান ওয়ালি খানের একটা বই আছে ফ্যাক্টস আর ফ্যাক্টস। তিনি ব্রিটেনের ইন্ডিয়া অফিস লাইব্রেরিতে বসে ওখানকার তথ্যের ভিত্তিতে সব দেখিয়েছেন কিভাবে পাকিস্তান ব্রিটিশ চক্রান্তের অংশ। এটা ফলে আজকাল অনেক তথ্য বেরিয়ে আসছে, আমরা জানছি যে ভারত পাকিস্তানের এই 2 দেশের মুসলমান এবং হিন্দু সম্প্রদায়ের ভিতরে বিদ্বেষ উস্কে দেওয়া, সাম্প্রদায়িকতা উস্কে দেওয়ার জন্য ব্রিটিশরা ডে ওয়ান থেকে কাজ করেছে কলোনিয়াল রুলের, এবং শেষের দিকে যখন তারা বুঝেছে তাদেরকে ছেড়ে যেতে হবে, তখন তারা 2 রাষ্ট্র বানানোর পরিকল্পনা করে ছেড়েছে। একটি শেষ কথা বলে আমি এই পর্যায়ে বক্তব্য শেষ করতে চাই, সেটা হচ্ছে দেখুন এই যে ভারতের স্বাধীনতা সংগ্রাম হল, এই বছরের পর বছর কয়েক যুগ ধরে সেই স্বাধীনতার যুদ্ধ সংগ্রামে দুই দেশের অসংখ্য লোককে ব্রিটিশরা কারাগারে নিক্ষেপ করেছে। গান্ধী গেছেন, নেহরু গেছেন, পান্ত গেছেন, আবু হোসেন সরকার নামে একজন লোকাল কংগ্রেস নেতা, লোকাল মুসলিম লীগ কর্মী গেছেন, মাওলানা ভাসানী মুসলিম লীগের স্থানীয় নেতা ছিলেন আসাম এলাকায়, তিনি গেছেন, জিন্না জাননি, রব নিস্তাদ জাননি, লিয়াকত আলী খানকার জাননি, ফজল হক জাননি, সোহরাওয়ার্দী জাননি, এরা কি ব্রিটিশদের মাসতুতো খালাতো ভাই ছিলেন? কি কারণে সব টপ মুসলিম লিডারদেরকে তারা জেলে পাঠানো? এ থেকেও একটা তথ্য পাওয়া যায় যে এরা ডাইরেক্টলি তাদের তাবেদার না হলেও তাদের ওই ডিভাইড এন্ড রুল পলিসির দাবার ঘটি হিসাবে এরা তাদের ব্রিটিশের স্বার্থের পক্ষে কাজ করেছে বলেই দে আর ফেভার, এবং পাকিস্তান হচ্ছে ব্রিটিশ চক্রান্তের সৃষ্টি, পাকিস্তান সৃষ্টি ব্রিটিশ চক্রান্তের একটা অত্যন্ত সফল পরিণতি।
আমি খুব ইমোশনাল হয়ে যাচ্ছি, আমার হৃদয় তন্ত্রীতে আপনি মোহাম্মদুল্লাহ ভাই, জয়ন্ত রায় চৌধুরী যেভাবে নাড়া দিলেন, সেখানে দাঁড়িয়ে আমার আজকে বাংলাদেশের সুকণ্ঠী গায়িকা তার কণ্ঠের ওই এক সাগর রক্ত পেরিয়ে ওই গানটির কথা মনে পড়ছে। মনে পড়ছে এই পার্টিশনকে কেন্দ্র করেই সাদাত হোসেন মন্টোর লেখা অসাধারণ সেই ছোট গল্প কালি সেলোয়ার, তার কথা। তো যাই হোক, আমাদের মাহমুদ রেজা চৌধুরীর এই বক্তব্য সম্পর্কে মন্তব্যের জন্য এখন যাচ্ছি আমি করাচিতে, মাসকাওয়াত হাসান।
উনার বক্তব্য খুবই তথ্য সমৃদ্ধ ছিল, তার সঙ্গে দ্বিমত পোষণ করার কোনো কারণ, কিন্তু একটুখানি বাস্তবতা ফিরে আসতে চাচ্ছি এইভাবে যে ৪৭ কি হয়েছিল ওটা নিয়ে তো আলোচনা হচ্ছে, নানা রকম ন্যারেটিভ আছে, কিন্তু এই যে পাকিস্তান সেখানে তার পরে কি হলো, সেখানে ভূমি সংস্কার হলো না, ফলে সামন্ত শ্রেণীটি তারা রাজনীতিতে থেকে গেল, ফলে তাদের রাজনৈতিক বিকাশ হলো না, এইখানে সেনাবাহিনী এসে একটি রাষ্ট্রের প্রধান স্তম্ভ হিসেবে দাঁড়িয়ে গেল, এরপর দেখা গেল যে এই সেনা এবং সামন্ত শ্রেণী মিলে এক ধরনের দুর্নীতি বিপ্লব সাধিত করলো, এর ফলে এই যে ভারত বিভাগ তার গুটি কতক দেখা গেল যে বেনিফিশিয়ারি বা সুবিধা ভোগী যে শ্রেণীটি এখন পর্যন্ত পাকিস্তানে ক্রিয়াশীল, এবং এর মধ্যে যেটা দেখা গেছে যে ৪৭ থেকে ৭০ পর্যন্ত তৎকালীন পূর্ব পাকিস্তান বা বাংলাদেশকে যেভাবে শোষণ করা হয়েছে, যে দেখা যাচ্ছে যে বিলাসবহুল জীবন যাপন করছে পাকিস্তানের সামন্ত শ্রেণী এবং সেনারা, অন্যদিকে দেখা যাচ্ছে যে পূর্ব পাকিস্তানকে বা আজকের বাংলাদেশকে বঞ্চিত করতে, তার প্রেক্ষিতেই এই যে মুক্তিযুদ্ধ হয় এবং সেখানেও দেখা যায় যে পাকিস্তানের সেনাবাহিনী গণহত্যার ঘটায়, এবং এরপর এটা কিন্তু তারা অস্বীকার করে, এই যে ডিনায়ালের যে প্রবণতা, এই অস্বীকার প্রবণতাটি পাকিস্তানে যেমন দৃশ্যমান পুরো দক্ষিণ এশিয়ার দেশগুলোতেই দৃশ্যমান, এই যে ডিনায়াল থেকে বেরিয়ে আসতে না পারার কারণেই দেখা গেল যে পরবর্তী ৭০ বছরে ভারত পাকিস্তান চিরশত্রুতা রয়ে গেল, পেছনে মস্তিষ্কের মধ্যে অত্যন্ত কট্টর হিন্দু পন্থা, অত্যন্ত কট্টর ইসলাম পন্থা, এই জিনিসগুলোকে এবং কিছু উগ্র জাতীয়তাবাদকে রাজনীতির উপাদান হিসেবে ব্যবহার করে কিছু লোক দেখা গেল যে সুবিধা কাঠামোর মধ্যে রয়ে গেল, কিন্তু সাধারণ মানুষ রয়ে গেল আসলে অন্ধকারে, এবং প্রান্তিক মানুষের জীবনে এই ৭০ বছর আসলে তেমন কোনো গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে বলে পাকিস্তানের দিকে তাকালে মনে হয় না।
আমাদের এই হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে, আমরা আলোচনা করছি ৪৭ পরবর্তী ৭ দশকে ভারত বাংলাদেশ পাকিস্তানে প্রত্যাশা এবং প্রাপ্তি এ নিয়ে। আমাদের আজকের এই অনুষ্ঠানের জন্য অতিথি উত্তরদাতা প্যানেলে রয়েছেন নিউ ইয়র্ক থেকে প্রবীণ বাংলাদেশি আমেরিকান সাংবাদিক ভাষ্যকার সৈয়দ মাহমুদুল্লাহ, নতুন দিল্লি থেকে দি টেলিগ্রাফ পত্রিকার ব্যুরো চিফ জয়ন্ত রায় চৌধুরী, এবং পাকিস্তানের করাচি থেকে অনুষ্ঠানে শরিক হচ্ছেন ফ্রিল্যান্স সাংবাদিক ভাষ্যকার মাসকাওয়াত হাসান।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
এখন আবার আমরা চলে যাচ্ছি আন্তর্জাতিক টেলিকনফারেন্স লাইনে। এবং বাচ্চু ভাইয়া নারায়ণগঞ্জ বাংলাদেশ থেকে। জি জি, আমরা শুনি উনি কি বলবেন। হ্যালো হ্যালো, বাচ্চু ভাইয়া নারায়ণগঞ্জ বাংলাদেশ থেকে। জি
কবির ভাই, আমি মোহাম্মদ বাচ্চু ভুইয়া।
জি বাচ্চু ভুইয়া নারায়ণগঞ্জ বাংলাদেশ থেকে। জি ভাই বলুন। জি বলুন ভাই।
হ্যাঁ ভাই, আমি খুব যন্ত্রণার মধ্যে আছি, মানে রেডিও শোনা যায় না, কোনো টাইম পাই না। এরকম অবস্থা হয়েছে যে আমি তো মনে করি আমি সবসময় এটা শুনি, একদিন না শুনলে যেমন আমার কাছে ভালো লাগে না, তার জন্য এই শুনতে পারি না বলে আমার খুব দুঃখ লাগে। কবির ভাই, আমি তো আপনাকে অনেক আগে থেকে চিনি
এবং
40 বছর যাবৎ
শুনে আসছি। জি আপনি শুনতে পান না আমাদের অনুষ্ঠান, আমি আমরা এরকম অভিযোগ আরো শুনেছি, আমরা এই ব্যাপারে কি করা যায় সেটা নিশ্চয়ই দেখছি, কিন্তু আজকের আলোচনাটা একটু অন্যরকম। আজকের আলোচনা সম্পর্কে আপনার কোনো মন্তব্য প্রশ্ন আছে?
আজকের আলোচনা যে কি, আজকে এটা ভাই শুনতেই পারি না কেমনে আজকে।
ও আচ্ছা ঠিক আছে ভাই, না না ঠিক আছে, আমরা আমরা আপনার সমস্যা বুঝতে পারছি, আমরা এই ব্যাপারে নিশ্চয়ই কিছু করব। ধন্যবাদ আপনি কল করেছেন। তো আমরা এখন চলে যাচ্ছি নিউ ইয়র্কে, আবার সেখান থেকে কল করছেন ফ্রিল্যান্স সাংবাদিক সংবাদ ভাষ্যকার মঈনুদ্দিন নাসের। হ্যালো,
মঈনুদ্দিন নাসের বলছি।
জি
নিউ ইয়র্ক থেকে।
জি ভাই,
স্বামী বিবেকানন্দ একটা কথা দিয়ে এইবারের আনন্দবাজারের দেশ পত্রিকা তাদের সম্পাদকীয় লিখেছে, সেখানে বলা হয়েছে স্বামী বিবেকানন্দ তার জীবদ্দশায় যখন সনাতন ধর্ম প্রচার করছিলেন, তখন ভারত স্বাধীনতার অন্তত 40 বছর পূর্বের সময় তিনি বর্তমান ভারত, পাকিস্তান, বাংলাদেশ, উত্তর পূর্ব ভারতের লোকদেরকে চিহ্নিত করেছিলেন একটি বাক্য দিয়ে। তিনি একটি বাক্যের মধ্যেই বলেছিলেন, মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী। তিনি ব্রাহ্মণ ভারতবাসীকে চণ্ডাল ভারতবাসীর সাথে একসাথেই তিনি উপস্থাপন করেছিলেন। দেশপত্রিকার সম্পাদকীয়তে বিষয়টাকে অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আজকে এই সম্পাদকীয়টা এই আমাদের 70 বছর দেশ বিভাগের 70 বছর উপলক্ষে এই সম্পাদকীয়, এই জন্য এটাকে টেনে আনলাম। আমরা এই মধ্যে এই 70 বছরের মধ্যে যা দেখেছি, সবচেয়ে বড় বিষয়টা দেখেছি বাংলাদেশ পাকিস্তানের মধ্যে স্বাধীনতা যুদ্ধ, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে স্বাধীনতা যুদ্ধ একই সময়ে, ভারত ও পাকিস্তানের যুদ্ধ, 1962 সালে যুদ্ধ, 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধ, ভারতীয় গণতন্ত্রের অন্ধকার পর্ব হচ্ছে যে ইমার্জেন্সি, এর মধ্যে আমরা দেখেছি জুনাগড়, মানবাধার ও সিকিমের স্বাধীনতা হরণ, কাশ্মীরের জ্বলন্ত বিক্ষোভের মরণ কান্না, গান্ধী, লিয়াকত আলী, ইন্দিরা গান্ধী, বুদ্ধু, বঙ্গবন্ধু মুজিব ও জিয়া ও প্রেমদা সাদ শ্রীলঙ্কার হত্যাকাণ্ড, এগুলি আমরা দেখেছি। এগুলো প্রত্যেকটা ঘটনা আপনার এই 70 বছরের ইতিহাসকে আপনার ইতিহাসের অংশ আমাদের এই উপমহাদেশের। এর মধ্যে নকশালবাড়ির আন্দোলনের পতন হয়েছে, আবার মাওবাদী আন্দোলন এখনো ভারতে চাঙ্গা করছে, প্রতিদিন মারা যাচ্ছে এবং প্রতিদিন নিহত হচ্ছে কাশ্মীরের সে জনগণ, স্বাধীনতার কান্নার জন্য সেটা 70 বছর ধরে তারা কেঁদে আসছে। স্বামী বিবেকানন্দ তার স্বাধীনতা যুদ্ধের জন্মগত অধিকার হলেও 70 বছরের স্বাধীনতায় আমরা যে অধিকারকে কতটুকু ব্যবহার করতে পেরেছি তা আজকে বিচার্য বিষয়। তিনটি দেশেই শাসক ও শাসক মন্ডলী আজও দেশ ও দেশবাসীকে নিয়ে ছিনিমিনি খেলে চলছে। অনেকে বলবেন স্বাধীনতা শুধু দিয়েছে, নিয়ে যায়নি কিছু, গ্রাসরুট, কিন্তু গ্রাসরুট লেভেলে বা তৃণমূল পর্যায়ে স্বাধীনতার স্বাদ মানুষ ভোগ করে কতটুকু তা বলা মুশকিল। দেশের পরে মাথা ঠেকায় বারবার হায়নার দলের শাসকবাজি ও রাজনীতির নামে রাজনৈতিক মাস্তানদের বদমাইশ। দেশমাতৃকার পাদপথ আজও সাধারণ মানুষের কাছে এক ব্যর্থতার পুনর্মূল্যায়ন, পুনর্বাসনের জায়গা। প্রাপ্তির সুখ তাই আজ সংকুচিত, অপ্রাপ্তির বেদনা আজও সম্প্রসারণ হচ্ছে দিন দিন। কাজে 70 বছরের দেশ যখন 100 বছরে পা দেবে, তখন তার অবয়ব কি, তখনও গোমাংসের দ্বন্দ্বে কিংবা হিন্দু মুসলিম দ্বন্দ্ব ক্ষুদ্ধ বিক্ষুদ্ধ থাকবে? আমাদের আজকের 70 বছরের এই অবস্থা আমাদেরকে 70 বছর আগে, কিন্তু আজকের যে অবস্থা, যে সমাজের যে বিকৃত অবস্থা, সেটা 70 বছর আগে ছিল না। এটা 70 বছর পরে আমরা পেয়েছি এবং হারিয়েছি কি পেয়েছি কতটুকু, সামাজিক ব্যবস্থার মূল্যায়ন, সামাজিক ব্যবস্থার নিগড়ে বা সামাজিক ব্যবস্থার ব্যারোমিটারে সেটা পরিমাপ করা আজ প্রয়োজন, যাতে আমরা আগামী দিনের ভবিষ্যৎ নির্মাণ করতে পারি। ধন্যবাদ।
ধন্যবাদ মইনুদ্দিন নাসের। আমরা জানি যে 70 বছরের যে ইতিহাস তাতে অনেক কান্না, অনেক ব্যর্থতা, অনেক নৈরাশ্য রয়েছে, কিন্তু তারপরেও এই 70 বছরে এই বিশাল ভূখণ্ড ভারত, বাংলাদেশ, পাকিস্তান সেই আগের জায়গাতেই তো থেমে থাকেনি, এগিয়ে গেছে অনেক দূর, এগিয়েছে হাসিনার ডিজিটাল বাংলাদেশ, নরেন্দ্র মোদীর নতুন ভারতবর্ষ অভিমুখী অগ্রযাত্রা, পাকিস্তানের গত 70 বছরের যাই অগ্রগতি, সেসব আমাদের বিচার্য বিষয়, যেমনটি কিনা মইনুদ্দিন নাসের বললেন। তো জয়ন্ত রায় চৌধুরী, আপনি কি বলবেন?
আমার মনে হয় দেশ পুরো ভূখণ্ডই এগিয়ে গেছে। এটা বলা খুবই ভুল যে আমরা গ্রাসরুট লেভেলে ডেমোক্রেসি দেখিনি, অন্তত পক্ষে ভারতবর্ষে আমি এটুকু বলতে পারি গ্রাসরুট লেভেলে ডেফিনেটলি ডেমোক্রেসি এসছে এবং সেটা খুব ভালোভাবেই এসছে। প্রশ্ন জিজ্ঞেস করে, আমাদের সরকার বদলায়, শুধু যে কেন্দ্রে বদলায় তা নয়, রাষ্ট্রে বদলায়, মানে অর্থাৎ প্রভিন্সেসে বদলায়, গ্রাম লেভেলে বদলায়, শহর লেভেলে বদলায়, এবং যেখানে কাজ হচ্ছে না সেখানে সরকার খুব সহজভাবে তাকে তাড়িয়ে দেওয়া হয়। এখানে গ্রাসরুট লেভেল ডেমোক্রেসি আসেনি বা আমরা পাচ্ছি না, এ কথাটা ভুল। এবং সার্টেনলি ভারতবর্ষ অন্তত পক্ষে অর্থনৈতিকভাবে ভারতবর্ষ অনেক এগিয়ে গেছে, হয়তো সম্পূর্ণরূপে যতটা আমাদের এগানো উচিত ছিল ততটা আমরা এগাইনি, সেখানে আমরা পৌঁছাইনি, কিন্তু তবুও আমার মনে হয় অনেক এগিয়ে গেছে। 70 বছরের কাশ্মীরের কান্না, এটা আমি ঠিক মানতে রাজি হইলাম না। কাশ্মীরের যে গণ্ডগোল, সেটা মোটামুটি 1989 থেকে শুরু হয়েছে, তার মাঝখানে কিছুটা পিরিয়ড শান্তিও ছিল, আবার একটু এগিয়ে চাঙ্গা উঠে এসছে, সে তার পিছনে অনেক কারণ আছে, সেখানে এই প্রোগ্রামে হয়তো সেটা আলোচ্য নয়। কিন্তু আমার মনে হয় বাংলাদেশও সেরকম ভাবে, বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। বাংলাদেশ আজকের দিনে, বাংলাদেশ এত বড় একটা টেক্সটাইল এক্সপোর্টার যে ভারতবর্ষকে সে পিছনে ছেড়ে দিতে পেরেছে। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে আমি বলবো বাংলাদেশ অনেক ক্ষেত্রেই ভারতের থেকে এগিয়ে আছে। এবং বাংলাদেশেও আমরা দেখছি, যদিও বাংলাদেশে কিছুটা সময় সামরিক শাসন হয়েছে, তবুও ডেমোক্রেসি আছে, ইলেকশনস গণতান্ত্রিক ভাবে ইলেকশনস হয়েছে, শেখ হাসিনার সরকার ইলেকশনে জিতে এসছে, হয়তো নেক্সট ইলেকশনে হয়তো অন্য কোনো সরকার আসতে পারে বা শেখ হাসিনা আবার ফেরত আসতে পারেন যদি উনি কাজ করে থাকেন, কিন্তু বলা যে ডেমোক্রেসি শেষ হয়ে গেছে সেটা ঠিক নয়। হ্যাঁ, পাকিস্তানের ক্ষেত্রে সেটা বলতে পারেন ডেফিনেটলি যে ডেমোক্রেসি ইজ স্টিল এট পেরিল, তবুও আমি বলবো যে পাকিস্তানের মধ্যেও ডেমোক্রেটিক ফাংশনিং আছে। পাকিস্তানের প্রেস এখনো এতটা সজাগ, এতটা যে ইন্ডিপেন্ডেন্ট, যে তারা তাদের সরকার, তাদের সামরিক শক্তির বিরুদ্ধেও তারা লিখতে পারে, সেটা একটা নিশ্চয় প্রশংসনীয় ব্যাপার।
জি, মইনুদ্দিন নাসেরের বক্তব্যের চূড়ান্ত বিশ্লেষণের জন্য সৈয়দ মাহমুদুল্লাহর কাছে একটু পরে যাব, আর তার আগে নতুন দিল্লি থেকে সীমান্ত অতিক্রম করে করাচিতে চলে যাচ্ছি। মাসকাওয়াত আহসান,
পাকিস্তানের ক্ষেত্রে যেটা ঘটেছে সেটা হচ্ছে একবিংশ শতকে এসে যেহেতু সেই সরকারি গণমাধ্যমের পরে প্রাইভেট মিডিয়া এসে পড়েছে, অনেক টেলিভিশন চ্যানেল এসেছে, এর সুযোগ নিয়ে জনমানুষের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হবার সুযোগ পেয়েছে, আর এরপর এসে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম, ফলে পাকিস্তানে গণতন্ত্রের প্রতি সাধারণ মানুষের একটা ঝোঁক দেখা যাচ্ছে। আগে যারা আই হেট পলিটিক্স বলতো এবং এইভাবেই সুযোগ করে দিত অন্যদের শাসন করার, সেখানে দেখা যাচ্ছে যে মানুষ এখন রাজনীতিতে এক ধরনের আগ্রহ প্রকাশ করছে, গণতন্ত্রের প্রতি উৎসাহী হয়ে উঠছে, অংশগ্রহণমূলক হয়ে উঠছে, প্রতিবাদে অংশ নিচ্ছে, এবং রাজনীতিবিদ দুর্নীতির ঊর্ধ্বে নয়, সেনাবাহিনীর লোক দুর্নীতির ঊর্ধ্বে নয়, এই বিষয়গুলো সাধারণ মানুষ বুঝতে শিখেছে। আরো গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে ধর্ম নিয়ে রাজনীতির যে ব্যাপারটা পাকিস্তান এবং দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোতেই ক্যান্সারের মতো রয়েছে, এই জায়গাটিতে উপশমের একটা চেষ্টা দেখা যায় যখন পাকিস্তানের যে পাঠ্যপুস্তকগুলো সেগুলোর কট্টরপন্থা সরিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে, ইতিহাস বিকৃতিগুলো কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। প্রচেষ্টা রয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে নতুন যে প্রজন্ম তারা খোলা মনে চিন্তা করার মতো ক্ষমতা রাখে। এখন পুরোটাই নির্ভর করবে যে কতটা এগিয়ে যেতে পারে নতুন প্রজন্ম তাদের নতুন চিন্তা ভাবনা নিয়ে।
সৈয়দ মাহমুদুল্লাহ,
তিনি তার দৃষ্টিভঙ্গি থেকে ভালোভাবে বিশ্লেষণ করেছেন। তিন দেশই আসলে সত্তর বছরে সকল সূচকে ডেফিনেটলি অনেক অনেক উন্নতি হয়েছে। যেখানে আমি যখন স্কুলে পড়ি, আমাদের প্রাইমারি স্কুলে দু তিনটি মেয়ে পড়তো। আমি যখন হাই স্কুলে পড়ি, আমার হাই স্কুলে একটি মেয়েও ছিল না। এখন গ্রামের স্রোতের মতো হাই স্কুলে কলেজে মেয়েরা যাচ্ছে, এবং বস্তুত বাংলাদেশের কথা বলছি, বাংলাদেশে এখন মেয়েরা ছেলেদের থেকে অন্তত কলেজ লেভেল পর্যন্ত বেশি যাচ্ছে। ছেলেরা রাজনৈতিক দলের পান্ডামি করে অনেকে, কিন্তু মেয়েরা ঠিক মনোযোগ দিয়ে লেখাপড়া করছে। রাস্তাঘাট সর্বত্র, বাংলাদেশের রাস্তাঘাট বলতে ছিলই না, এখন রাস্তাঘাট সর্বত্র, প্রায় সব রাস্তা পাকা হয়ে গেছে। তো তেমনি ভাবে পাকিস্তানও নিঃসন্দেহে উন্নতি হয়েছে। তিন দেশে বিপুল উন্নতি হয়েছে এই সমস্ত দিক থেকে, গণতান্ত্রিক চেতনার দিক থেকে অনেকে অনেকটা উন্নতি হয়েছে। কিন্তু মাত্র সত্তর বছরে যেখানে গণতান্ত্রিক চেতনা ছিল না, বিশেষ করে পাকিস্তানে পরপর ডিক্টেটোরিয়াল শাসনের অধীনে থেকে বাংলাদেশের মানুষ গণতন্ত্র সম্পর্কে মানে আস্বাদন নিতে পারেনি বলে ঠিক মতো, এখন অগণতান্ত্রিক গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে অগণতান্ত্রিক শাসন আমরা দেখি, ডিক্টেটোরিয়াল মনোভাব আমরা দেখি, কিন্তু সেও ধীরে ধীরে কেটে যাবে। জনগণের ভিতরে আপনার চেতনা গড়ে উঠছে, যেমন পাকিস্তান থেকে আমাদের লার্নের ভাষ্যকার যেটা বললেন, পাকিস্তানে এখন আইএসআই এর বিরুদ্ধে পাকিস্তানের পত্র পত্রিকায় নিয়মিত ভাবে লেখা হয়। আমি পাকিস্তানের ইংরেজি পত্রিকাগুলো নেশন, ডন, ফ্রাইডে টাইমস এগুলো রেগুলার পড়ি। সামরিক গোয়েন্দা বাহিনীর বিরুদ্ধে স্পষ্টত সেখানে লেখা হয়, এবং এইবারে যখন নওয়াজ শরীফকে সুপ্রিম কোর্টের রায় দিয়ে ছড়িয়ে দেওয়া হলো অত্যন্ত একটা তুচ্ছ কারণে, সেটা যে আসলে সামরিক বাহিনীর গোয়েন্দা বাহিনীর চাপে করা হয়েছে, এইটা পরোক্ষভাবে নানা পত্র পত্রিকায় এসেছে, তো সেখানে লেখা হচ্ছে। এবং সেখানকারও জনজীবনে অনেক উন্নতি হয়েছে, শিক্ষার প্রসার হয়েছে, সেখানকার সামন্তবাদ আগের তুলনায় কমে এসছে অনেকটা। আমি বলবো যে বাস্তব দিক থেকে, আমি যে জনগণের জীবন মানের দিক থেকে, শিক্ষার হারের দিক থেকে, শিল্পায়নের দিক থেকে, রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থার দিক থেকে তিন দেশ প্রভূত পরিমাণে উন্নতি হয়েছে। গণতান্ত্রিক চেতনার দিক থেকে উন্নতি হয়েছে পাকিস্তানে, এমনকি যে ধর্মের নামে সৃষ্ট রাষ্ট্র, যেখানে ধর্মভিত্তিক কনস্টিটিউশন, সেই দেশের সুপ্রিম কোর্ট 2015 সালে একটি মামলার বিচারের সময় 17% বেঞ্চ, ফুল বেঞ্চে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস তখনকার যিনি ছিলেন সম্ভবত নাসির, তিনি সহ এখনকার চিফ জাস্টিস সহ এরা অনেকে মানে প্রশ্ন তুলেছিলেন পাকিস্তানকে কিভাবে সেকুলার রাষ্ট্রে পরিণত করা যায়, সেটার জন্য কি শাসনতান্ত্রিক সংশোধনী দ্বারা করা যাবে, না কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বানাতে হবে, বিপ্লব ছাড়া অন্য কোনো ভাবে করা যায় কিনা, সবাই ফলে এই ধরনের অসাধারণ সব ঘটনা আমরা দেখছি। বাংলাদেশে যে ব্লগারদের হত্যা করা হয়েছে, পাকিস্তানে ও ধরনের জঙ্গি হামলা হচ্ছে, এগুলো অত্যন্ত খারাপ দিক। আর আরেকটা কথা, এই যে আপনার 47-এর দেশভাগের উপরে যে লিটারেচার হিস্ট্রি যেগুলো হচ্ছে, ম্যাক্সিমাম কিন্তু ওই দিকে হচ্ছে, পাঞ্জাব এবং ওই অঞ্চলের মানে বাংলা বঙ্গভূখণ্ড সম্পর্কে লেখা কম হচ্ছে, অথচ পূর্ববঙ্গে এবং পশ্চিমবঙ্গে, বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গেও কিছু কিছু লেখা হয়েছে সীমান্ত ভাগের বেদনা নিয়ে, দুই ভূভাগ থেকে এক দেশ থেকে অন্য দেশে যে লোক চলে গেছেন, নিহত হয়েছেন, তাদের যে যন্ত্রণা মানে নির্মূল হওয়ার যে যন্ত্রণা, যে সাফারিং, সেগুলোর উপরে লেখা কম হয়েছে কিন্তু অনেক হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত আলোচনার জন্য সম্ভবত আলাদা আলোচনা দরকার, কিন্তু আমি সামগ্রিকভাবে প্রচুর উন্নতি হয়েছে। রাষ্ট্র ভাগ করার কারণে কাশ্মীর সমস্যা হয়েছে, রাষ্ট্র যদি ভাগ না হতো এই কাশ্মীর সমস্যা হতো না, এই ধর্মীয় উন্মাদনা এই পর্যায়ে হতো না। এবং ভারতে আজকে ভারতে প্রায় 60 কোটি, তিন দেশ মিলে 60 কোটি মুসলমান, 60 কোটি মুসলমানকে আরব সাগরে বা ভারত মহাসাগরে ফেলে দেওয়া যেত না। সেই দেশের কনস্টিটিউশন অন্যভাবে লেখা হতো, মুসলমান বা আপনার মাইনরিটিরা সেখানে নিঃসন্দেহে আরো অত্যন্ত শক্তিশালী অবস্থানে থাকত। এবং আজকে ভারতে এই বিজেপির মতো একটি সাম্প্রদায়িক দল ক্ষমতা আসতে পারত না।
সৈয়দ মাহমুদুল্লাহ যেমনটি কিনা বললেন যে পার্টিশানে বিভক্তিতে পিছু টান যে হয় হতে পারে, কিন্তু বাংলাদেশ বিশেষ করে এই অঞ্চলে প্রমাণ করেছে যে বিভক্তির পর বাংলাদেশ যেভাবে সামনের পানে এগিয়েছে বিভিন্ন দিক দিয়ে, তাতে করে বিভক্তি যে একটা শুভ পদক্ষেপ বাংলাদেশ সেটা নিশ্চয়ই প্রমাণ করেছে বলে অনেকে মনে করেন। জয়ন্ত রায়চৌধুরী, আপনি কি বলেন?
আমার মনে হয় যে হ্যাঁ, মোটামুটি তিনটা দেশই বিভক্তির যে বেদনা এবং বিভক্তির জন্য যে তাদের যে অবস্থার ক্ষতি হয়েছিল সেটাকে তিনটে দেশই কাটিয়ে উঠতে পেরেছে। বাংলাদেশের পক্ষে আমি বলবো যে ডাবল পার্টিশন হয়েছে, কারণ তারা প্রথমত দেশ ভাগের সময় যা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, তারপরে 71-এ যে মিলিটারি যে 9 মাস মার্চ মাস থেকে নিয়ে শেষ শুরু করে ডিসেম্বর অবধি যে অত্যাচারটা পেয়েছিল বাংলাদেশের উপরে, যে অত্যাচার হয়েছিল এবং যেভাবে তাদের সব মিনস অফ কমিউনিকেশন বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার নষ্ট করে দেওয়া হয়েছিল, তারপরে যে তারা উঠে দাঁড়াতে পেরেছে সেটা একটা রিকনস্ট্রাকশন এফোর্ট বলবো, উইদাউট এ মার্শাল প্ল্যান। জার্মানি রিকনস্ট্রাকশন হয়েছিল উইথ এ মার্শাল প্ল্যান, সেদিক দিয়ে বলবো বাংলাদেশের এটা আরো সরাহনীয়। তিন দেশেই নিজেই নিজেরা পার্টিশন থেকে উঠে আসতে পেরেছে এবং নিজেদের তৈরি করতে পেরেছে। পাকিস্তানের আজকে আর্থিক অবস্থা অতটা হয়তো ভালো না, দুর্বল, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে একটা সময় এই ভূখণ্ডে সবচেয়ে হাইয়েস্ট পার ক্যাপিটা ইনকাম পাকিস্তানের ছিল। পরে 91-এর পর থেকে বা 80 দশক থেকে আমার মনে হয় ভারতবর্ষ ওভারটেক করতে পেরেছিল। কিন্তু এই তিনটে দেশই যথেষ্ট খেটেছে, খেটিয়ে তাদের জীবনযাপন জীবন যে যেটুকু ত্রুটি ছিল সেগুলোকে মিটিয়ে এগিয়ে যেতে পেরেছে।
জি, আমরা যে ভূখণ্ড নিয়ে আলোচনা করছি সেই উপমহাদেশে কতখানি আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে বিভক্তি? মাসকাত হাসান, খুব সংক্ষেপে।
এখন বিভক্তি বা বিভাজনকে আশীর্বাদ হিসেবে চিন্তা করা বা দেখা খুব কঠিন, তবে যেহেতু আমাদের অন্যান্য আলোচকরা বললেন যে তিনটি দেশই নিজের মতো করে বিভক্তির ক্ষতি পুষিয়ে এগিয়ে আসতে পেরেছে, এইখানে শুধু আমার কাছে যেটা এই তিন দেশের রাজনৈতিক অবস্থা দেখে মনে হচ্ছে সেটা হচ্ছে যে যেমন চেকোস্লোভাকিয়া ভেঙে গেছে, কিন্তু চেক প্রজাতন্ত্র এবং স্লোভাকিয়ার মধ্যে একটি সুসম্পর্ক রয়েছে, অন্যদিকে জার্মানি ফ্রান্সের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা ছিল, কিন্তু একসময় তারা একটা সভ্য বন্ধুত্বপূর্ণ সম্পর্কে উপনীত হতে পেরেছে। তো ওই যে বিভাজনটাকে ঠিক মাথার মধ্যে না রেখে নিজেদের মধ্যে নিজেরা নিজেদের মতো উন্নতি করুক, কিন্তু অন্যের সঙ্গে শত্রুতা না করে যদি একটি চিন্তার ক্ষেত্রে অন্তত অখণ্ড ভারতীয় উপমহাদেশ চিন্তা করা যায় বা সাউথ এশিয়ান ইউনিয়ন, আমার মনে হচ্ছে সেটাই ভবিষ্যতের দিকে তাকানো হবে।
মাহমুদুল্লাহ ভাই, লাস্ট ওয়ার্ড, এক মিনিট।
আমি আশা করব সার্ক নামে সাউথ এশিয়ান কোঅপারেশন যে ফোরামটা, সেটার মাধ্যমে একসময় ইউরোপিয়ান ইউনিয়নের মতো এ ধরনের একটা কিছু হোক, অগ্রগতি হোক, এটা আমাদের আশা থাকবে। তবে অতি দ্রুত সেটা হবে না, আমি আগামী কয়েক দশক উত্তেজনা এবং জটিল সম্পর্ক থাকবে, কিন্তু তারপরে এগিয়ে যাবে ঘনিষ্ঠতার দিকে, এটা আমার আশা।
জি, ভারত পাকিস্তান বাংলাদেশ এই ভূখণ্ড গত 70 বছরে অনেক দূর এগিয়েছে এবং আমরা আশা করব পরবর্তী দিনগুলোতে এই ভূখণ্ড আরও অনেক এগিয়ে যাবে জ্বলন্ত সূর্যের দিকে। অনেক আশা আকাঙ্ক্ষা মানুষের সেসব আশা আকাঙ্ক্ষা পূরণ করবে এদেশের রাজনীতিবিদরা, সমাজ সচেতন মানুষ, সাধারণ মানুষ। এই আশাবাদের মধ্যে দিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানের সমাপনী টানছি। শ্রোতাদের সকলকে এবং সেই সঙ্গে বিশিষ্ট তিন অতিথি উত্তরদাতা, নিউ ইয়র্ক থেকে প্রবীণ বাংলাদেশি আমেরিকান সাংবাদিক সংবাদ ভাষ্যকার সৈয়দ মাহমুদুল্লাহ, নতুন দিল্লির দি টেলিগ্রাফ পত্রিকার ব্যুরো চিফ জয়ন্ত রায়চৌধুরী এবং পাকিস্তানের করাচি নিবাসী সাংবাদিক মাসকাওয়াত আহসান, আপনাদের তিনজনকে ধন্যবাদ জানিয়ে, শ্রোতাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
বাজনা বদলেই হয়তো বুঝতে পারছেন যে এবার শীর্ষ সংবাদ শোনার পালা, পরিবেশন করছেন শেগুফতা নাসরিন কুইন।
প্রথমে কলকাতা থেকে পাওয়া একটি রিপোর্ট। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে নারী পুরুষের বিবাহোত্তর উত্তরাধিকার নিয়ে সুপ্রিম কোর্টের পর্যালোচনা সম্পর্কে সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট।
কাশ্মীরের পুরুষেরা অকাশ্মীরি মহিলাদের বিয়ে করলেও সম্পত্তির উত্তরাধিকার অক্ষুণ্ণ থাকে। অথচ কাশ্মীরি মহিলারা যদি অকাশ্মীরি পুরুষকে বিয়ে করেন সেক্ষেত্রে তাদের সন্তানেরা সম্পত্তির উত্তরাধিকার পায় না। এই নিয়ম মহিলাদের প্রতি বঞ্চনা বলে অভিযোগ করে সুপ্রিম কোর্টে একটি মামলা হয়েছে। এই প্রশ্নে সাংবিধানিক বিষয় জড়িত বলে বিতর্কের বিচার করবে একটি 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ন্যাশনাল কনফারেন্স দলভুক্ত ওমর আবদুল্লাহ কিন্তু এই নিয়ম বদলের বিপক্ষে। সেক্ষেত্রে বাকি দেশ থেকে লোকেরা এসে কাশ্মীরের যাবতীয় চাকরি বাকরি ও ব্যবসা নিজেরাই দখল করে ফেলবে বলে তার আশঙ্কা। কাশ্মীরের মানুষও আইন বদল পছন্দ করবেন না বলেই ওমরের হুঁশিয়ারি। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
শনিবার ভার্জিনিয়া রাজ্যের শার্লটসভিলে বিক্ষোভ ও প্রতিবাদ বিক্ষোভে যে মারাত্মক সহিংসতা হয় তার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুপক্ষকে দায়ী করেন, কিন্তু তার আগে সোমবার তিনি যে বিবৃতি দেন তাতে তিনি নব্য নাৎসি এবং শ্বেতাঙ্গ বর্ণবাদীদের তীব্র সমালোচনা করেছিলেন এবং তিনি তখন বিক্ষোভের প্রতিবাদকারীদের কথা উল্লেখ করেননি। ট্রাম্প মঙ্গলবার নিউ ইয়র্কে তার ট্রাম্প টাওয়ারের লবিতে দেশের অবকাঠামো নিয়ে কথা বলার জন্য সংবাদ সম্মেলন করছিলেন, কিন্তু দ্রুত ওই সংবাদ সম্মেলন বাগবিতণ্ডায় পরিণত হয়। সাংবাদিকরা জানতে চান নব্য নাৎসি, বর্ণবাদী ক্লু ক্লাক্স ক্লান এবং হোয়াইট সুপ্রিমেসিস বা শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীদের নাম উল্লেখ করতে তার 2 দিন সময় লেগেছে কেন। এরপর ট্রাম্প সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন সহিংসতার জন্য দুপক্ষই দায়ী ছিল। তিনি বলেন বিক্ষোভকারীদের বিরুদ্ধে যারা প্রতিবাদ জানাচ্ছিল তারা লাঠি হাতে ডানপন্থীদের ওপর হামলা চালায়। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ভার্জিনিয়াতে শার্লটসভিলে ভয়াবহ সহিংসতা ছড়িয়ে পড়ার পর শনিবার একটি ছবি টুইট করেছেন যা এখন ওই সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচাইতে জনপ্রিয় টুইট। ছবিতে দেখা যাচ্ছে ওবামার হাত একটি জানালার পাশে রাখা ও তার স্যুট জ্যাকেট কাঁধের ওপর ঝোলানো এবং বিভিন্ন বর্ণের একদল শিশু ও ওবামা পরস্পরের দিকে তাকিয়ে আছে। ওবামা টুইটারে ছবিটির সঙ্গে দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার উদ্ধৃতি তুলে দেন। কোনো ব্যক্তি তার গায়ের রং বা তার অতীত পরিচয় বা তার ধর্মের কারণে অন্য কোনো ব্যক্তিকে ঘৃণা করে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যেসব কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা যারা তার ম্যানুফ্যাকচারিং বিষয়ে উপদেষ্টা পরিষদ ত্যাগ করেছেন তারা যুক্তরাষ্ট্রের বাইরে পণ্য উৎপাদনের কারণে বিব্রত বোধ করেন এবং সেজন্যই ওই সংগঠন থেকে পদত্যাগ করেছেন। নিউ ইয়র্ক সিটিতে ট্রাম্প টাওয়ারের লবিতে ট্রাম্প সংবাদদাতাদের বলেন যে কোম্পানির সিইওরা অভ্যন্তরীণ উৎপাদনের বিষয়ে তাদের কাজ গুরুত্বের সঙ্গে নিচ্ছেন না। উত্তর আমেরিকা অবাধ বাণিজ্য চুক্তি নাফটা সংস্কারের লক্ষ্যে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা বুধবার আলোচনা শুরু করছে। 1994 সালে ওই বাণিজ্যিক চুক্তি করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন যুক্তরাষ্ট্রের অঞ্চল গোয়ামে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরিকল্পনা স্থগিত করে খুবই বুদ্ধিদীপ্ত ও ভালো যুক্তিযুক্ত সিদ্ধান্ত নিয়েছেন।
বাংলাদেশে রাত 10টায় আর ভারতে রাত 9:30 আগামীকালের সান্ধ্য অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে প্রযোজক তাহিদুল ইসলাম, প্রকৌশলী স্কেপসিস্ট এবং আমি আনিস আহমেদ আজকের মতো বিদায় চাইছি। সবাইকে শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.